প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। সম্ভব হলে কলম ডায়েরি নিয়ে বসে যান এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যে শরীয়তের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে লেখার চেষ্টা করুন, যাতে পরবর্তীতে এটি কাজে আসবে। আসুন দুরুদে পাকের ফজিলত একটি শুনে নি। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে এবং আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের পক্ষ থেকে আসা উত্তর নিয়ে এই অনুষ্ঠান আমরা সাজিয়ে থাকি। আজকেও আলহামদুলিল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন এবং তিনি আজকের এই পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। তো যারা এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমাদেরকে কল করুন, এসএমএস করুন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও প্রশ্ন রেকর্ড করিয়ে পাঠিয়ে দিন। চেষ্টা করা হবে পরবর্তী অনুষ্ঠানে আপনার পাঠানো সেই প্রশ্নকে সামিল করার জন্য। তো যারা এই অনুষ্ঠান দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনুরোধ করব ইলমে দিন পৌঁছে দেওয়ার নিয়তে আপনারা শেয়ার করুন, যাতে করে এই শরীয়তের বিধান সম্পর্কে আপনার পাঠানো শেয়ারের মাধ্যমে অনেকে যেন শিখতে পারে, জানতে পারে এবং আপনিও সওয়াবের ভাগিদার হতে পারেন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন আমরা শুনবো, এরপরে মুফতি সাহেবের নিকটে গিয়ে আমরা এর উত্তর শুনবো ইনশাআল্লাহুল করিম। জি প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মারুফ। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কুরআন পাকের গিলাফ উঠানো কেমন?
জি মুফতি সাহেব কী বলবেন এ বিষয়ে? কুরআনুল করিম গেলাফের ভিতরে থাকে, গেলাফ ধরে কোরআনুল করিম ওঠানো কেমন, কি বলবেন এ বিষয়ে?
কুরআন পাকের সত্যিকারের কসম করাতে তো কোনো অসুবিধা নেই, অর্থাৎ যদি কেউ সত্যিকারের কসম করে কুরআন শরীফের, করতে পারেন, জায়েজ তার জন্য, কিন্তু যতটুকু সম্ভব কসম করবে না। কসম একেবারে যদি প্রয়োজন হয়ে যায় তখন কসম করবে, না হয় কসম করবে না, না হয় কসম করবে না। প্রয়োজন কেমন হবে? প্রয়োজন যদি আসলেই এমন হয় যে, যেমন সামনের ব্যক্তি কথা বিশ্বাস করছে না অথবা অন্য কিছু, তো আপনি ইয়াকিনের জন্য কসম করলে তো জায়েজ আছে, এভাবে কসম করলে জায়েজ রয়েছে, কিন্তু অধিক যেন না হয় তখন অন্য বিবেচনা চলে আসবে, এতটা কসম, এতটা কসম, এতটা কসম, এমন যেন না হয়। হ্যাঁ, যখন প্রয়োজন রয়েছে তখন আপনি কসম করতে চাইলে কিংবা করেছেন তো সত্য হওয়া প্রয়োজন, মিথ্যা কসম করলে তো কঠিন গুণাগার হবেন। আর সেই কসম, সেই মিথ্যা কসমের মাধ্যমে যদি কেউ সম্পদের দিক থেকে মালিক হয়ে যায় অথবা আপনার দিকে বের হচ্ছে, আপনি কসম করে নিলেন আর চেপে নিলেন হক, তো এই টাকা আপনার তাকে দিতে হবে, আলাদাভাবে আপনি গুণাগারও হলেন। আর কিছু এমন অবস্থা রয়েছে যাতে কাফারাও আবশ্যিক হবে, ভবিষ্যৎকে সামনে রেখে কোনো কসম করলেন, যে কুরআনে পাককে ধরলেন অতঃপর শপথের বাক্য বলে যে আমি কুরআনের নামে কসম করছি যে এই কাজ করব না, আর আপনি করে ফেললেন, তো সেই কসম ভেঙে গেল আর তার উপর কাফারাও আবশ্যিক হবে। মানুষ সাধারণভাবে এই জন্য কুরআনের কসম করুক অথবা আল্লাহ পাকের নামের সিফাতের, যে কোনো কসম আপনি এইভাবে করলে যখন আপনি কসম করলেন তো কসমের আহকাম আসবে। এখন এটা দেখা হবে অতীত জীবনের কোনো কসম নাকি ভবিষ্যতের জন্য কোনো কসম, কাফফারা নির্ধারণ সে অনুযায়ী হবে।
কসম সম্পর্কে কুরআনুল করিমের কসম অনেকে করে থাকেন, এর বিধান কি মুফতি সাহেব বলে দিয়েছেন? অনুরোধ করব আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়ার অত্যন্ত মূল্যবান প্রশ্ন উত্তরমূলক একটি কিতাব, সেটি হচ্ছে কসম সম্পর্কে প্রশ্ন উত্তর, যে স্ক্রিনে দেখানো হচ্ছে। এই কসম সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান অবশ্যই এই কিতাবটি অধ্যয়ন করুন, ইনশাআল্লাহুল করিম কসম সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। আচ্ছা মুফতি সাহেব, এই একটি প্রশ্ন রয়েছে যে শরীয়তের কী বিধান রয়েছে দাড়ি রাখার সম্পর্কে, দাড়ি কতটুকু আমরা রাখতে পারি এবং বিধান কী শরীয়তে এই বিষয়ে, একটু বিস্তারিত আমাদেরকে বলুন।
দাড়ি পবিত্র শরীয়তে এক মুষ্টি রাখা এটা ওয়াজিব, এক মুষ্টি রাখা ওয়াজিব। এটা মুন্ডন করা, এটা শেভ করা অথবা এক মুষ্টি থেকে কম করা এটা জায়েজ নেই, এটা গুনাহের কাজ। তো এই জন্য চাকরি হোক কিংবা অন্য কোনো বিষয়ে, দাড়ি আপনি কোনো কারণে শেভ করতে পারবেন না, মুন্ডন করতে পারবেন না। যদি আপনাকে কোনো জায়গায় চাকরির কারণে বলে যে আপনি দাড়ি রাখতে পারবেন না, তখন শরীয়ত আপনাকে বলবে যে আপনি সেখানে চাকরি করবেন না, আপনি সেখানে চাকরি করবেন না। আপনি কোনো এমন জায়গায় চাকরি করুন যেখানে আপনার কাছে এই ধরনের বিষয় যেন না আসে, কিন্তু যেটা শরীয় হুকুম সেটার উপর আপনি আমল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিজেদের মোচসমূহ ছোট করো আর আপন দাড়িকে বাড়াও, দাড়িকে ছেড়ে দাও অর্থাৎ এটাকে বাড়াও। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এটার উপর অধিক জোর দিয়েছেন, আর নিজেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি থেকে অতিরিক্ত দাড়ি এগুলো আশপাশ থেকে ছেটে দিতেন, নিয়ে নিতেন। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুষ্টি পাকড়াও করে, অর্থাৎ যেটাকে কবজি বলা হয় এক মুষ্টি, তো এটা এটাই হচ্ছে দাড়ি। তো এক মুষ্টি দাড়ি রাখা এটা আমাদের পবিত্র শরীয়তে ওয়াজিবের হুকুম, আমাদের উলামাগণ এগুলো বিস্তারিত বলেছেন। আলে হযরত ইমাম আহলে সুন্নত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি আলাই ফতোয়া রজবিয়া শরীফের মধ্যে ওনার ফতোয়া মজুদ রয়েছে, আর ব্যাখ্যাপূর্ণ রেসালা ওনার মজুদ রয়েছে, যেগুলোতে দাড়ি সংক্রান্ত উনি বিস্তারিত আলোচনা পেশ করেছেন।
আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত মোতাবেক দাড়ি রাখার তৌফিক দান করুক। আমির আহলে সুন্নতের লেখা অত্যন্ত একটি শিক্ষণীয় রিসালা রয়েছে যার নাম হচ্ছে কালো বিচ্ছু। এই কালো বিচ্ছু যদি রিসালাটি পড়েন তাহলে অবশ্যই আপনার অন্তরে ভয় জাগ্রত হবে যে দাড়ি ফেলে দেয়া কত বড় গুনাহের কাজ আমি করে যাচ্ছি, টাকাও খরচ হচ্ছে এবং এদিকে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানিও হচ্ছে, এবং ইন্তেকালের পর যে কঠিন আজাব রয়েছে বিষয়ে আল্লাহ তাআলা হেফাজতে রাখুক। আল্লাহ তাআলা আমাদের ইসলামী ভাইদেরকে এক মুষ্টি সুন্নাত মোতাবেক দাড়ি রাখার তৌফিক দান করুক। অনেকে দাড়ির বিষয়ে বিভিন্নভাবে মাজাল্লা কটূক্তিমূলক কথা বলে, তাদেরকেও তওবা করা উচিত। পরিবারের পক্ষ থেকে অনেক জায়গায় যুবকেরা বাধার শিকার হয়ে যায়, নিষেধ করে থাকে। তো ইসলামী বোনদেরকে বলবো যে পুরুষদের সৌন্দর্যতা হচ্ছে দাড়ি। জি হ্যাঁ, পুরুষদের সৌন্দর্যতা হচ্ছে দাড়ি, বরং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কিছু ফেরেশতারা আছে যারা এরূপ দোয়া করে থাকে যে আল্লাহ তাআলা মহিলাদেরকে সৌন্দর্যতা দিয়েছেন মাথার চুল দ্বারা, কেশ দ্বারা, আর পুরুষদেরকে সৌন্দর্যতা দিয়েছেন দাড়ি দ্বারা, এটি তাদের ওজিফা। এই বলে তারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হামদ ও সানা করে থাকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিশেষ দয়া যারা দাড়ি রাখে এবং দাড়ি সুন্নতের উপর আমল করে, কবরে ইনশাআল্লাহ এই দাড়ি আমাদের জন্য লাইটের কাজ করবে, নূর হবে এবং কবর আলোকিত হবে ইনশাআল্লাহুল করিম। তো যারা এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য দাড়ি রেখে নিন। ইসলামী ভাইরা আপনারা অবশ্যই দাড়ি রাখুন, এবং নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনি এটি উপহার স্বরূপ, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে আমি দাড়ি রেখেছি, হুজুর আমাকে এর মধ্যে স্থায়িত্বতা দান করুন, আমার পক্ষ থেকে এই গিফট আপনি কবুল করুন, এবং পূর্বে যে দাড়ি আমরা মুন্ডিয়েছি তওবাও করে নিন, তো তওবা করাও ওয়াজিব হবে এবং এই গুনাহ থেকে আমরা যেন আজীবন বিরত থাকি। এক মুষ্টি থেকে অনেকে দাড়ি কর্তন করে থাকে, সেটিও মুফতি সাহেব নিষেধ করেছেন যে এক মুষ্টি থেকে আমাদের দাড়ি যেন কম না হয়, এক মুষ্টি বরাবর দাড়ি রাখা সুন্নতে মোবারক। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদের ইসলামী ভাইদেরকে আমল করার তৌফিক দান করুক। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ নুরুল হাসনাত। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে স্বামী কি স্ত্রীকে রক্ত দিতে পারবে?
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, শরীয়তের কি বিধান রয়েছে? অনেকে কনফিউজ হয়ে যায় যে স্বামীর রক্ত স্ত্রীর শরীরে গেল, এখন কোনো এখানে বিধান চেঞ্জ হবে কি না কি বলবেন এ বিষয়ে?
স্বামী আপন স্ত্রীকে আর অনুরূপ স্ত্রী আপন স্বামীকে, রক্তের প্রয়োজন হলে তো রক্ত দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা হয় না, না ওনাদের বিবাহের মধ্যে কোনো অসুবিধা হবে। এটা ব্লাডের বিষয়, আর এতে কোনো রক্ত দেওয়ার কারণে রক্তের সম্পৃক্ত হয়ে যায় না। আমাদের এখানে লোক বলে যে রক্তের সম্পর্ক হয়ে গেছে, এভাবে রক্ত দেওয়া নেওয়া এভাবে রক্তের সম্পর্ক সৃষ্টি হয় না। না হয় আপনি দেখুন হসপিটালের মধ্যে কতই না রোগী থাকে, তো আপনারা অনেক সময় সাধারণ লোকেরাও তাদের ভালোর জন্য রক্ত দিচ্ছেন, তাদের রক্তের প্রয়োজন হচ্ছে, তাহলে কি সবাই ভাই বোন হয়ে গেল? হবে না। ভাই বোনের রক্তের সম্পর্ক এভাবেই হয়, তারা একজন মা একজন বাবার সন্তান সন্ততি, সেটাই রক্তের সম্পর্ক, সেভাবে ভাই বোন হয়ে থাকে। রক্ত দেওয়ার কারণে কোনো ভাই বোন হয় না। এজন্য যদি স্ত্রীর প্রয়োজন হয় তো স্বামী রক্ত দিয়ে দিল, আর স্বামীর প্রয়োজন হল তো স্ত্রী রক্ত দিয়ে দিল, এটা করা একেবারে জায়েজ রয়েছে, আর না ওনাদের বিবাহের মধ্যে কোনো অসুবিধা হবে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে উত্তর প্রদান করেছেন, আশারাকে যিনি প্রশ্ন করেছেন সমাধান পেয়ে গিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আইনান। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, নাবালিক মান্নত করে ভুলে গেলে এর বিধান কি?
জি মুফতি সাহেব, কি বলবেন? নাবালক কোনো মান্নত করলো ভুলে গেল, এই বিষয়ে শরীয়তের কি বিধান একটু বলুন।
নাবালক যদি কোনো মান্নত করে আর সেটা ভুলে যায়, তো তাতে তো কোনো গুনাহ কিংবা কাফফারা নেই। যে আহকামে শরিয়া অনুরূপভাবে, অর্থাৎ যেটা না করাতে ব্যক্তি গুনাহগার হবে, সেটা বালিকদের সাথে সম্পৃক্ত, বালিকদের সাথে। নাবালক ব্যক্তিদের উপরে এই আহকাম এইভাবে আরোপিত হয় না।
অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন, আশা রাখি যিনি প্রশ্ন করেছেন উত্তর পেয়ে গিয়েছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ জিলান। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বিড়াল পালন করা কেমন?
জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? অনেকে নিজে ঘরে বিড়াল লালন পালন করে থাকে এবং বিড়াল পোষাকে অনেকে ভালোবাসে, তো কি বলবেন এই বিষয়ে, শরীয়তের কি বিধান রয়েছে একটু বিস্তারিত বলুন।
বিড়াল বেচা কেনা জায়েজ, বিড়াল পালন করাও জায়েজ। সাধারণ ক্ষেত্রে ঘরের মধ্যে সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসে মানুষ, পালনও করে, এটা আনন্দের সাথে পালে, ঠিক আছে, অসুবিধা নেই, বিড়াল পালন করতে পারেন, আর এটার কেনা বেচাও জায়েজ। আমরা সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আলোচনা তো শুনি, তিনি বিড়ালকে অনেক ভালোবাসতেন। ওনার নাম এটা ছিল না, ওনার উপনামে এটা হয়ে গেল। সরকার আলাইহিস সালাম ইরশাদ করে দিলেন, ওনার উপনামে এটা হয়ে গেল। তো আবু হুরায়রা বিড়ালওয়ালা কেন বলা হতো? উনি বিড়ালকে অনেক ভালোবাসতেন, তো বিড়ালকেও সর্বোপরি, এটার কেনা বেচা এটা জায়েজ। আর যদি এটাকে কেউ পালন করে তখন পালন করাও জায়েজ, কিন্তু শর্ত সেটাই, ক্ষুধা তৃষ্ণায় রাখবেন না এটাকে, এমন অবস্থায় রাখবেন না। হাদিসে বলা হয়েছে যে একজন মহিলার জন্য যে আযাব, যে সে বিড়ালকে বন্দি করে রাখল আর তাকে না কিছু খাইয়েছে আর না ছেড়ে দিয়েছে, সে নিজে খেয়ে নিবে, তো সেই কারণে সে আযাবের মধ্যে পড়ে যাবে, সে দোজখের মধ্যে যাবে। এক বিড়ালকে সে এইভাবে মেরে ফেলেছে, তো মনে রাখবেন যে আপনি বিড়ালকে বন্দি করে নিলে তখন তাকে খাওয়াও দাওয়াও কিংবা তাকে ছেড়ে দাও, নিজেই খাবে। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।
বিড়াল পোষা শরীয়তে জায়েজ রয়েছে, তবে অনুরোধ করব যাদের এই ধরনের ইচ্ছে রয়েছে বা যারা বিড়াল পোষে থাকেন বা অন্যান্য প্রাণী ঘরে রেখে থাকেন, তাদের সেবা যত্ন এবং তাদের খাবারের বিষয়টি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। অনেকে আমরা অবহেলা করি, অবহেলা করা উচিত নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রত্যেকের, প্রত্যেক যারা প্রাণী রয়েছে যাদের ঘরে রয়েছে, তাদের প্রতি আমাদেরকে যত্নবান হওয়ার এবং তাদের খেয়াল রাখার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এবং এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্নকে সম্পৃক্ত করা হয়, সামিল করা হয়। তো যারাই অনুষ্ঠান দেখছেন আমাদেরকে অবশ্যই কল করুন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে কল করুন বা ভিডিও প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনার পাঠানো সে প্রশ্ন সামিল করব ইনশাআল্লাহুল করিম। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ মারুফ। হুজুরের কাছে আমার প্রশ্ন হলো, কবুতরের বেচা কেনা করা এবং ঘরে রাখা কেমন?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? কবুতর বা পাখি কেনা বেচা কেমন একটু বিস্তারিত বলুন।
পাখি ক্রয় বিক্রয় করা আর এগুলো ঘরে রাখা জায়েজ রয়েছে, বেচা কিনেও করতে পারেন। প্রকাশ্যে যেটা আপনার কাছে রয়েছে, আপনার মালিকানায় আছে, তো আপনি সেটাকে আপনি বেচা কিনা করতে পারেন। এভাবে অনেক লোক পালন করে আর এটা দেখে আয় করে, এটাও জায়েজ, ঠিক আছে, এটাও করতে পারেন। ঘরের মধ্যে যখন আপনি রাখেন পশু পাখিকে, তখনই তার দেখাশোনা আপনাকে করতে হবে। বাকযন্ত্রহীন যে কোনো পশু পাখি ব্যক্তি লালন পালন করলে, তো এগুলোকে দানা পানি খাবার ইত্যাদি এগুলো তাকে দিতে হবে, আর ক্ষুধার্ত পিপাসার্ত রাখা জায়েজ হবে না। এমনকি বলা হয়েছে, যদি এগুলোকে 70 বারও খাবার দিতে হয় অথবা দেখানো প্রয়োজন হয়, তাহলে 70 বার দেখান। কেননা বাচ্চা বাচ্চি এমন কেউ থাকলে তারা তো আপনার থেকে চেয়ে নিবে। পাখি আপনার কাছে কিভাবে চাইবে, পশু আপনার কাছ থেকে কিভাবে খাবার চাইবে? তো এই জন্য যে ছাগল পালন করেন, ছাগি পালন করেন, মহিষ পালন করেন, অথবা পশু পালন করেন, অথবা পাখি পালন করেন, তো পালন করাও জায়েজ, রাখাও জায়েজ। আর হওয়া এটা উচিত যেন ক্ষুধার্ত পিপাসার্ত না থাকে, যা তাদের একটি রিকোয়ারমেন্ট থাকে, সেই দানা পানি তাদের অবশ্যই দিতে হবে। পাখি হলে তাদেরকে দানা ইত্যাদি দিন, সেটা তাদের অবশ্যই আপনারা দিন, এটা একেবারে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আরও কিছু সতর্কতা আছে। অনেক লোকেরা তোতা পালন করে, তো অনেক লোক কবুতর পালন করে, কবুতর যে পালন করেন এটাও জায়েজ, তোতা পালাও জায়েজ। কবুতর বাজি যেটাকে বলা হয়, কবুতর বাজি, এটা এটার মধ্যে মশলা রয়েছে। এভাবে ব্যক্তি কবুতরকে বিরক্তও করে, সেগুলো উড়িয়ে দেয়, নিচ থেকে মারতে থাকে যেন সেটা না বসে। এভাবে কবুতর অন্যের কবুতরকে নিজের সাথে জাল বানিয়ে সেগুলোকে ঘিরে নিয়ে আসে। তো এরকমও পদ্ধতি মানুষ অবলম্বন করে। এভাবে আপন ছাদের মধ্যে থাকলে অন্যের ঘরের প্রতি দৃষ্টিপাত করা, বদনজরি করা, তাদের মা বোনের ইজ্জতের খেয়াল না রাখা, প্রকাশ্যে আপনি তাদের ঘরে দেখলে তো তারা তো ভালো অনুভব করবে না। তো এই জন্য কবুতর বাজি করা, এটা আমাদের উলামাগণ একেবারে শক্ত করে নিষেধ করে দিয়েছেন, কেননা এতে এই গুনাহের কাজগুলো পাওয়া যায়। কোথাও জুয়া লাগে, কোথাও শর্ত লাগে, কোথাও কবুতরকে কষ্ট দেওয়া হয়ে থাকে, কখনো অন্য লোকেদের কষ্ট পৌঁছানো হয়ে থাকে, অতঃপর এগুলোকে ছুঁড়ে মারা, কবুতরকে মারা, অন্য কারো সাথে লেগে কষ্ট পৌঁছাবে। তো এই অজুহাতসমূহের কারণে কবুতর বাজি থেকে আমাদের উলামাগণ নিষেধ করেছেন। কিন্তু যদি কেউ নর্মাল কবুতর পালন করে, হয়তো সে বিক্রি করেও দিতে পারে, পাখি পালন করে বিক্রি করে দেয়, তাদের দানা পানির খেয়াল রাখে, তখন এই আমল জায়েজ।
শরীয়ত আমাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে, আমাদের নিরাপত্তা এটার মধ্যেই, যে শরীয়তের বিধান জানার পর আমরা সেই কাজটি করি, তাহলে ইনশাআল্লাহুল করিম আমরা দুনিয়া আখেরাতে নিরাপত্তার মাঝে থাকব। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ নিজামউদ্দিন। হুজুরের কাছে আমার প্রশ্ন, পুরাতন স্টকের মাল নতুন দামে বিক্রি করা কেমন?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? অনেকে গোডাউনে মাল জমা করে রাখে এবং পরবর্তীতে সেটি জমাকৃত জিনিসপত্র বিক্রি করে থাকে, তো শরীয়তের কি বিধান এই সম্পর্কে, যে পুরাতন যে মালামাল রয়েছে বিক্রি করতে পারবে কি পারবে না, বা কতটুকু সে লাভ করতে পারবে, কি বলবেন এই বিষয়ে?
পুরনো বস্তু আপনার কাছে রেখেছেন আর নতুন ডেটে সেটা বিক্রি করা, দেখুন, একটি হচ্ছে শরী মাসালা, শরীয়ততে এটা জায়েজ। আপনি নতুন রেট এটা লিখলে, নতুন ডেটে বিক্রি করে দিলে, এটা জায়েজ, যেন ধোকাও না হয়, মিথ্যাও না হয়। আপনি এটা বলবেন না যে আমি এত দিয়ে ক্রয় করেছি, এখন বস্তুর দামই বৃদ্ধি হয়েছে, এটা আপনার কাছে রাখা ছিল কিন্তু দাম বেড়ে গেছে, এখন আপনি এটাকে নতুন দামে বিক্রি করলেন, এটা জায়েজ। কিছু বস্তুর দাম রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারণ হয়ে থাকে, এখন সেটার উপরে আপনি শুধু শুধু বৃদ্ধি করে দেওয়া, এটা আইনি মাসালা হয়ে যায়। যে ব্যক্তি সেই খাবার দাবারের সাথে সম্পৃক্ত বস্তু, রাষ্ট্র যেখানে শর্ত আরোপ করেছে যে এগুলোর এই মূল্য এইভাবে বিক্রি করতে হবে, তো আপনারা সেটা বিবেচনা করবেন, না হয় আপনাকে পাকড়াও করা হবে, ঘুষের বিষয়ে আসবে, আরও অন্যান্য বিষয়াদি। কিন্তু আপনি যেটা জিজ্ঞেস করেছেন, আগে থেকেই মাল ছিল, এখন দাম বেড়ে গেছে, আপনি যদি এখন সেটা নতুন দামে বিক্রি করেন, আপনার বিক্রি করা সর্বোপরি জায়েজ রয়েছে, মিথ্যা ধোকা যেন না হয়। হ্যাঁ, আমাদের আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া এতে উৎসাহ প্রদান করেছেন। হ্যাঁ, আপনার মুসলমান ভাইয়ের উত্তমতা চিন্তা করে যদি আপনি কিছু বাড়িয়ে নেন, কিছু প্রফিট তার জন্য ছেড়ে দেন, আপনাকে তো আল্লাপাক রিজিক দিয়ে দিয়েছেন, প্রফিট আপনি অধিক পেয়ে গেছেন, কিন্তু আপনি যদি এটা সতর্কতার সাথে কিছু বাড়িয়ে দেন, কিছু কমিয়ে দেন, তো এটাও আপনার করা উচিত। আর এটা ভালো নিয়ত, বরং বলা হয়েছে যদি সৈয়দ বংশের হয় ওনাদের জন্য আরও ডিসকাউন্ট করা উচিত। আপনারা সাদাতে কেরামের জন্য ডিসকাউন্ট করুন, অন্য কোনো ভালো মানুষের জন্য আপনারা ডিসকাউন্ট করুন। অনুরূপভাবে অনেক মুহতাজ গরিব লোক রয়েছে, তাদের জন্য ডিসকাউন্ট করলে তো এইটা ও করা উচিত। এই আমল আমাদের সর্বোপরি করা উচিত। কিন্তু যেখানে সম্পর্ক আপনার মাসালার, সেটার জবাব আমি দিয়ে দিয়েছি, তো সেটা বিক্রি করা সেভাবে জায়েজ রয়েছে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ রিফাত। হুজুরের কাছে আমার প্রশ্ন হলো, জমজম শরীফের পানি ক্রয় বিক্রয় করা কেমন?
জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে, জমজম শরীফের পানি ক্রয় বিক্রয় করা কেমন? অনেক জায়গা আমাদের দেশেও দেখা যাচ্ছে যে অনেকে হজ উমরা করে আসার সময় জমজম নিয়ে আসে, অনেকে এখানে এসে বাজারে বিক্রি করে দেয়, বা অনেকে ব্যবসায়ী এটাই বানিয়ে নিয়েছে যে জমজম শরীফের পানি তারা বিক্রি করছে। তো এই বিষয়ে কি বিধান রয়েছে, এটি জায়েজ কি নয়, কি বলবেন এই বিষয়ে?
জমজমের পানি বেচা কিনা করা একেবারে জায়েজ। কেউ জমজমের পানি এনে কাউকে বিক্রি করলো, তো জায়েজ আছে। আর বরং হাজিগণ যারা সেখান থেকে আসেন অথবা উমরাকারী, তো ওনারাও জমজম ক্রয় করেন। জমজমের যেটা অফিসিয়াল পানি বোতল পাওয়া যায়, যেগুলো আসে আমাদের দেশে, তো সেগুলো ক্রয় করে নিয়ে আসেন। তার যে মূল্য 9 রিয়াল 10 রিয়াল, ওনারা মূল্য পরিশোধ করেন, আর ওনারা এক বোতল এক পাসপোর্টে দেওয়া হয়ে থাকে। তো এটা তো কেনা বেচায়, তো এটা পানি, পানি বিক্রি করা নিজের মালিকানায় চলে আসলো, এখন এটা বিক্রি করলো, তো বিক্রি করা জায়েজ। তো জমজমের পানি যদি কেউ বিক্রি করে, অর্থাৎ কেউ যদি এটা অফিসিয়াল ব্যবসা করে, বাণিজ্য করে, তো এটা জায়েজ রয়েছে। কিন্তু সাধারণ যে পানি নিয়ে আসে এবং এখানে কাউকে বিক্রি করা, তো এটা যদিও বা আপনার মালিকানায় রয়েছে পানি, কিন্তু আমাদের দেশের মধ্যে এটাকে ভালো মনে করা হয় না। আপনি জমজমের পানি বিক্রি করছেন, এটাকে ভালো মনে করা হয় না, তো এই জন্য এখানে কারো কাছে এভাবে বিক্রি করবেন না। বরং যে পানি রয়েছে, তো সেটা তাবরুক হিসাবে যতটুকু আপনি পারেন আপনি সে পানি দিয়ে দিন তাবরুক, না হয় এটাকে বিক্রি করবেন না আপনি। আর আমাদের দেশে সাধারণভাবে কেউ বিক্রি করে না, যদিও বা বেচা কিনার যে মাসাল আমি সেটা আরজ করে দিয়েছি।
জায়েজ রয়েছে, তবে অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনেকে জমজম শরীফের পানি নিয়ে আসার পর অন্যান্য ইসলামী ভাইদের কাছে দিয়ে থাকেন, এটি ভালো একটি কাজ। জমজম পেট ভরে পান করা উচিত, জমজম শরীফের যে একটি বরকত রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সেই বরকত দান করুক। এবং আল্লাহ তাআলা যারা এই অনুষ্ঠান দেখছেন, আমরা যেন মক্কাতুল মুকাররমাতে গিয়ে, মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে সেখানে যেন জমজম পেট পুরে পান করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান এর সময় ঘনিয়ে এসেছে এবং কয়েকটি প্রশ্ন আমাদের কাছে রয়েছে, এই প্রশ্নের উত্তর নেওয়ার পর সময়ও হবে বিদায় নেবার। যে আপনাদের প্রশ্ন আমরা নিব, যে প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ শহীদুল। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, চাচাতো ভাইয়ের বোনের মেয়েকে বিবাহ করা কেমন?
কি বলবেন এই বিষয়ে মুফতি সাহেব, শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন।
চাচাতো বোনের সাথে বিবাহ জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। কেননা এই চাচাতো বোন যেটাকে আমরা বলি, মামাতো, খালাতো, চাচাতো, তো এতে তো বোন হলো না, আপনার চাচার মেয়ে। অর্থাৎ এইভাবে বিবেচনা করুন, মানুষ অনেক সময় ভাবে যে সে তো কাজিন, এখন কাজিনের মেয়ে এক ধরনের সেরকম মেয়ে যার সাথে বিবাহ হবে, এটা তার চাচা হবে অথবা মামা বলা হবে। তো এইভাবে মামা চাচার সম্পর্ক হয় না, শরীয়তে এতে কোনো অসুবিধা নেই, আপনি করতে পারেন, একেবারে করা জায়েজ। আমি একটি উদাহরণ দিচ্ছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের পরস্পরের যে সম্পর্ক সেটা চাচাতো ভাই যেটাকে আপনারা বলে থাকেন। কিন্তু হযরতে আলীর বিবাহ নবী পাক আলাইহিস সালামের শাহজাদির সাথে হয়েছে, তো এই যে বিবাহ হলো শাহজাদী বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তো আপনারা সেইভাবে দেখলে নিতে সম্পর্কের ক্ষেত্রে বাতিজি হন, তো এইভাবে নয়। এখানে বিবাহ জায়েজ যিনি শরীয়ত সম্মত ভাতিজি হবেন প্রকৃত অর্থে, যে ব্যক্তি ওনার চাচা কিংবা খালা হোক তিনি আপন ভাতিজিকে বিবাহ করতে পারবেন না। যিনি প্রকৃত মামা হবেন তিনি আপন ভাগ্নিকে বিবাহ করতে পারবেন না, কিন্তু চাচা তো, ফুফা তো, খালা তো, মামা তো, এই ধরনের যে সম্পর্ক সেটা প্রকৃতপক্ষে সেই ভাই বোনের সম্পর্ক নয়। এজন্য ওনাদের আওলাদের সাথে যদি কারো বিবাহ হয় তখন এই বিবাহ জায়েজ, আর এতে কোনো নিষেধাজ্ঞা নেই। হ্যাঁ, যদি কোনো আলাদা নিষেধ থাকে, দুধের সম্পর্কের কারণে যদি অন্যভাবে সম্পৃক্ত হয় তখন একটি আলাদা বিষয়। তো যখন কোনো অন্য বিষয় থাকবে নিষেধাজ্ঞা নেই, তো এই ক্ষেত্রে এই বিবাহ হতে পারে, এতে কোনো অসুবিধা নেই।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব এই বিষয়ে উত্তর প্রদান করেছেন। যারা বিয়ে করেননি অনুরোধ করব, বিয়ে করার পূর্বেই শরীয়তের বিধান, বিয়ে সম্পর্কে কি রয়েছে জানা অত্যন্ত জরুরি, এবং কাদের সাথে বিয়ে হবে, কাদের সাথে বিয়ে হবে না, এই বিষয়টিও ইলিম থাকা অত্যন্ত জরুরি রয়েছে। তো যারা জানে তাদের কাছে গিয়ে আমাদেরকে জিজ্ঞেস করা উচিত। মুফতি সাহেবরা যারা মুফতি আহলে সুন্নাত রয়েছে তাদের কাছে সম্পর্কে জানার আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহুল করিম তারা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে একটি সিদ্ধান্ত দিবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন, আর এই অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন রয়েছে, জি প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম হচ্ছে মোহাম্মদ সাকিব। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, আপন স্ত্রীর লাশ কাঁদনে কেমন?
জি মুফতি সাহেব, কী বলবেন এ বিষয়ে? নিজ স্ত্রীর লাশকে কাঁধে বহর করে নিয়ে যাওয়া, এটি শরীয়ত সম্মত কতটুক অনুমতি রয়েছে এবং এর বিধান কি একটু বলুন।
স্বামী আপন স্ত্রীর জানাজা মাইয়াত যেটা যাচ্ছে সেই খাটিয়াকে নেওয়া একেবারে জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। এটা আশ্চর্য বিষয়, সমস্ত লোক কাঁধে নিচ্ছে, স্বামীকে নিতে দিচ্ছে না। কেন? না না, স্বামী কাঁধে নিবে না, বা স্বামী কেন কাঁধে নিবে না, স্বামীকেও কাঁধে নিতে দিন। স্বামী আপন সেই মৃত স্ত্রীর চেহারাও দেখতে পারবেন, এতে নিষেধাজ্ঞা নেই। হ্যাঁ, সাধারণ ব্যক্তিদের জন্য নিষিদ্ধ মহিলার চেহারা দেখবে, সেটা যেভাবে দুনিয়ায় পর্দার হাকাম রয়েছে মৃতের ক্ষেত্রে সেরকম দেখবে না চেহারা। হ্যাঁ, পর্দা ছাড়া হাত লাগাতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না পর্দা ছাড়া। বাকি কাঁধে নেওয়া, চেহারা দেখা, এটা শরীয়তে সর্বোপরি অনুমতি রয়েছে। মানুষের কাছে যেটা প্রসিদ্ধ সেটা একেবারে মনগড়া, ভুল প্রচলিত, এটার শরীয়তে কোনো ভিত্তি নেই।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদের সাথে ছিলেন, অনেক কিছু আমরা শিখতে পেরেছি, জানতে পেরেছি শরীয়তের বিধান সম্পর্কে। সর্বশেষ যিনি প্রশ্ন করেছেন মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর দিয়েছেন। অনুরোধ করব, মাকতাবাতুল মদিনার প্রকাশিত একটি কিতাব কাফন দাফনের পদ্ধতি স্ক্রিনে দেখানো হচ্ছে, এই কিতাবটি অবশ্যই আপনারা অধ্যয়ন করুন। মৃত ব্যক্তির গোসল থেকে শুরু করে দাফন পর্যন্ত যা মাসলা মাসাইল এর মধ্যে লেখা রয়েছে, এবং মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ফজিলত কী, দাফন করার কী ফজিলত, আপনারা এই কিতাব পড়লে জানতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়তের বিধিবিধান শেখার আমাদেরকে তৌফিক দান করুক। সময় হয়েছে বিদায় নেবার, যারাই আমাদের সাথে ছিলেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।